الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نویتو سنت الاعتکاف টিউপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছি। আপনাদেরকে এই পর্বের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের নামাজের আহকাম অনুষ্ঠানের এই পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শিখব বুঝু কখন ভেঙে যায়, কোন কোন কাজ দ্বারা বুঝু ভেঙে যায়। পূর্বের পর্বে আমরা কিছুটা শিখেছিলাম যে কখন ক্ষতস্থান থেকে রক্ত বা পুঁজ বা হলুদ বর্ণের পানি বের হলে বুঝু ভঙ্গ হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আরো আরো অধিক কিছু আমরা শেখার এবং শোনার চেষ্টা করব। পর্ব শুরু করার পূর্বেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিসে পাক শ্রবণ করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিবলা শেখ তরিকাত আমির আল সুন্নাত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজভী জিয়াই দামত বরকাতুল আলিয়া ওনার বিখ্যাত কিতাব ফিকহে হানাফির উপর লিখিত কিতাব নামাজের আহকাম সম্বলিত কিতাব নামাজের আহকাম থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কিছু মাসালা মাসাইল আমরা আজকে শোনার প্রয়াস পাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ওযুর পদ্ধতি নামক অংশে কিবলা শেখ তরিকাত আমির আল সুন্নাত ওযু সম্পর্কিত সাতটি মাসালা বয়ান করেছেন যা দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজন পড়ে, কিন্তু অসতর্কতার কারণে, আমাদের বেখেয়ালির কারণে আমরা এই মাসালাগুলো শিখার সময় পাই নাই অথবা এই মাসালাগুলোকে আমরা এড়িয়ে চলি। কিন্তু না ইসলামী ভাইরা, এই মাসালাগুলো আমাদের জানা থাকা দরকার। কারণ কখন আমার ওযু ভঙ্গ হচ্ছে, কি কি কারণে ওযু নষ্ট হয়ে যায়, তা যদি আমার জানা থাকে তো আমি আমার ইবাদত শুদ্ধ মতো আদায় করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাতটি মাসালার মধ্যে কিছু এমন রয়েছে যেগুলোর কারণে ওযু ভেঙে যায়, আর কিছু ওযুর সাথে রিলেটেড কিছু মাসালা বা আহকাম ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শোনার চেষ্টা করব। নাম্বার এক, পুরুষ বা নারীর প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাব, পায়খানা, বীর্য, কৃমি, পাথরি একটি ধাতু বিশেষ ইত্যাদি যদি বের হয় তাহলে বজু ভঙ্গ হয়ে যাবে। জিপ্রি ইসলাম ভাইরা, সহজ ভাষায় আমরা এটাই আমাদের জেহেনের মধ্যে আমরা বসিয়ে নেই, আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নেই যে পুরুষ কিংবা মহিলার উভয় রাস্তা দিয়ে, সামনের পেছনের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে ওযু ভেঙে যাবে, ওযু ভেঙে যাবে। নাম্বার দুই, পুরুষ বা মহিলার পেছনের রাস্তা দিয়ে সামান্যতম বায়ু বের হলেও ওযু ভঙ্গ হয়ে যাবে। সামান্যতম বায়ু যদি বের হয় পেছনের রাস্তা দিয়ে তাহলে ওযু ভেঙে যাবে। হ্যাঁ, তবে পুরুষ বা মহিলার সামনের রাস্তা দিয়ে অর্থাৎ মূত্রদ্বার দিয়ে যদি বায়ু নির্গত হয় তাহলে ওযু ভঙ্গ হবে না, ওযু ভঙ্গ হবে না। তাহলে বায়ুর আহকাম হচ্ছে, বাতাস বের হওয়ার বিধান হচ্ছে পেছনের রাস্তা দিয়ে। যদি আমাদের বায়ুপথে পেছনের রাস্তা দিয়ে যদি বাতাস বের হয় তাহলে আমাদের ওযু ভেঙে যাবে, আর সামনের রাস্তা দিয়ে যদি সামান্যতম বের হয় বা সামনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার কারণে ওযু ভঙ্গ হয় না। নাম্বার তিন, বেহুশ হয়ে পড়লে ওযু ভঙ্গ হয়ে যাবে। আমাদের উপর কারো যদি বেহুশি ভাব চলে আসে, আমরা যদি বেহুশ হয়ে যাই ওযু অবস্থায় পূর্বে থেকে থাকি, তাহলে আমরা এখন ওযুহীন হয়ে গেলাম, অর্থাৎ আমাদের ওযু ভঙ্গ হয়ে গেল। এই তিনটা ছিল সাতটি মাসালার মধ্যে, এই তিনটা ছিল ওযু ভঙ্গের সাথে সম্পৃক্ত। এর পরের গুলো কিছু সমাজের মধ্যে প্রচলিত কিছু রেওয়াজ, এর ব্যাপারে কিবলা শেখ আমিরুল সুন্নাত আরজ করছেন। নাম্বার চার, কেউ কেউ বলে থাকে শুয়োরের নাম নিলে ওযু ভঙ্গ হয়ে যায়। শুয়োরের নাম নিলে, শুয়োর খুব নিকৃষ্ট একটি প্রাণী, এর থেকে সবসময় আমাদের দূরে থাকতে হবে। কেউ বলে থাকে শুয়োরের নাম নিলে ওযু ভঙ্গ হয়ে যায়, এটা একটি ভুল কথা। নাম্বার পাঁচ, ওযু করার সময় যদি বায়ু নির্গত হয়, ওযু করছেন, ওযুর অর্ধেক আহকাম আপনি পালন করে নিলেন, এই অবস্থায় আপনার ওযু ভঙ্গ হয়ে গেল, অর্থাৎ বায়ু নির্গত হলো, বা অন্য কোনো কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, তাহলে পুনরায় নতুনভাবে ওযু করতে হবে, পুনরায় শুরু থেকে নতুনভাবে ওযু করতে হবে, পূর্বে ধৌত করা অঙ্গসমূহ পুনরায় ধৌত করতে হবে। এটা না যে আমি তো মাথা মাসে পর্যন্ত করে নিয়েছিলাম, শুধু পা ধোয়াটা বাকি আছে, এখন আমার বায়ু নির্গত হয়েছে, তেমন তো কোনো নাপাকি কিছু তো লাগে নাই, তো আমি শুধু পাটা ধুয়ে নিলে মনে হয়ে যাবে, এমন না। আমাদেরকে ওযু আবার পুনরায় শুরু থেকে করতে হবে, ঠিক আছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নাম্বার ৬, ওযু ব্যতীত কোরআন শরীফ বা এর কোনো আয়াত বা যে কোনো ভাষায় অনুদিত কোরআন শরীফের অনুবাদ স্পর্শ করা সম্পূর্ণরূপে হারাম। আমাদের ওযু নাই তো আমরা অনেক সময় কোরআনে পাক স্পর্শ করে ফেলি, এবং বাংলায় অনুবাদ, কোরআন কোরআনের কোনো আয়াত নাই কিন্তু বাংলায় এটার অনুবাদ রয়েছে, অনুবাদের উপরও স্পর্শ করা, অনুবাদের উপর হাত রাখা ওযুবিহীন অবস্থায় ওযু ছাড়া হারাম, জায়েজ হবে না। তাই ওযু ছাড়া কোরআন শরীফ বা এর কোনো আয়াত বা যে কোনো ভাষায়, চাই এটা ইংলিশে হোক, চাই এটা ফ্রান্সের ভাষায় হোক, চাই এটা চায়নার ভাষায় হোক, যে কোনো ভাষায় কোরআনে পাকের তর্জুমা যদি করা হয়, ওই তর্জুমার উপরও ওযুবিহীন অবস্থায় হাত রাখা জায়েজ হবে না। তাই প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা শিখতে পেলাম যে ওযু ছাড়া কোরআনে পাক স্পর্শ করা, কোরআনে পাকের কোনো আয়াতকে স্পর্শ করা, অনুবাদকে স্পর্শ করা আমাদের জন্য পরিপূর্ণ হারাম। কিন্তু আজকে আমরা বাংলা বই পড়ি বা ইংলিশ বই পড়ি, সেখানে কোরআনে পাকের অনেক তর্জমা থাকে, আমরা ক্লাসের মধ্যে পড়ছি, আমাদের হয়তো অনেক সময় ওযু থাকে না, ওই আয়াতের অনুবাদের উপর আমরা হাত রাখছি বা স্পর্শ করছি, যা পরিপূর্ণ হারাম। আমরা নেকির কাজ করতে এসে হয়তো আমরা গুনাহ অর্জন করছি, তাই এ থেকে আমরা তৌবা করে নেই। আগে যদি কখনো করে থাকি আমরা তৌবা করে নেই, এবং পরবর্তীতে আমরা কখনো এরকম আর করব না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নাম্বার ৭, কোরআন শরীফ স্পর্শ না করে দেখে দেখে বা মুখস্থ কোরআন শরীফের কোনো আয়াত ওযুবিহীন পাঠ করা যাবে। কোরআন শরীফ যদি আপনি স্পর্শ না করেন, দেখে দেখে পড়েন, আপনার ওই অবস্থায় ওযু নাই, তাহলে জায়েজ হবে। কোরআন শরীফ টাচ না করে, স্পর্শ না করে আপনি চাইলে পড়তে পারেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ওযু সম্পর্কিত সাতটি মাসালা আমরা শুনে নিলাম, যার মধ্যে তিনটি ছিল ওযু ভঙ্গের সাথে রিলেটেড, আর চারটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যা শুনেছি তার উপর আমল করার এবং তা মনে রেখে অন্যজন পর্যন্ত পৌঁছানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনছিলাম ওযু কখন ভঙ্গ হয়ে যায়, জেনে নিলাম যে মানুষের সামনের রাস্তা এবং পেছনের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। পূর্বের পর্বে আমরা শিখেছিলাম যদি ক্ষত স্থান থেকে কোনো প্রকারের রক্ত প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে রক্তের স্থান ত্যাগ করে যদি স্বাভাবিক ভালো স্থানে, সুস্থ স্থানে যদি চলে আসে, গড়িয়ে পড়ে যেই স্থানটা ওযু কিংবা গোসলের মধ্যে ধোয়াটা ফরজ ছিল, ওই স্থানে যদি চলে আসে রক্ত কিংবা পুঁজ বা হলুদ বর্ণের পানি, তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে, তার ওযু ভঙ্গ হয়ে যাবে। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ মাসালা আমরা শিখব, যে আমরা ওযু অবস্থায় ইঞ্জেকশন নিয়ে থাকি, ইঞ্জেকশন নিয়ে থাকি, অসুস্থ হলে আমরা ইঞ্জেকশন নেই। তো ইঞ্জেকশন নিলে কি বজু ভঙ্গ হয়ে যায়? ইনশাআল্লাহ আজ্জাল এর উপর আমরা কিছু মাসালা মাসাইল শুনবো। এরপরে বমি সংক্রান্ত ব্যাপার আমরা শুনবো, আমাদের বমি হয়, বমি হলে কি বজু ভঙ্গ হয়ে যায়, আর কত মাত্রায় কতটুকু পরিমাণ বমি হলে আমাদের বজু ভঙ্গ হচ্ছে এই ব্যাপারও আমরা শুনবো। এরপর আমরা আরো শুনবো চোখ থেকে অসুস্থতার কারণে যে পানি বের হয়, চোখে মানুষের অসুখ যখন হয় অসুস্থ চোখ থেকে পানি বের হয়, ওই পানির হুকুম কি, পানিটা কি পাক না নাপাক, এবং ওই গড়িয়ে পড়া পানির কারণে কি আমার বজু ভঙ্গ হচ্ছে কিনা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাদনী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্ব থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনজেকশন নিলে বজু ভঙ্গ হবে কিনা এর উত্তর দিতে গিয়ে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াই দামত বারকাতুল আলিয়া এই সংক্রান্ত ব্যাপারে চারটি মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন, এখানে সন্নিবেশিত করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শোনার চেষ্টা করব। নাম্বার এক, মাংসের মধ্যে ইনজেকশন দেওয়ার পর যদি প্রবাহিত হওয়ার মতো রক্ত বের হয় তাহলে বজু ভঙ্গ হয়ে যাবে। আমার মাংস পেশিতে আমি ইনজেকশন পুশ করলাম, পুশ করার পর যখন ইনজেকশন নিয়ে নিল রক্ত এত মাত্রায় বের হলো যে রক্ত নিজের ক্ষতস্থান যেখানে আমাকে ইনজেকশন পুশ করা হয়েছে ওই স্থান ত্যাগ করে ভালো স্থানে রক্ত গড়িয়ে পড়ল। আমরা গত পর্বে যেটা আমরা শুনেছিলাম সেটারই হুকুম, যে রক্ত যদি নিজ স্থান ত্যাগ করে ভালো অংশে চলে আসে এবং গড়িয়ে পড়ার মতো প্রবাহিত হওয়ার মতো রক্ত যদি হয় তাহলে বজু ভঙ্গ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় রক্ত তো বাইরে গড়িয়ে পড়ে না কিন্তু সিরিজের ভিতর রক্ত চলে আসে, কিছু নলের ভিতর পাইপের ভেতর রক্ত দেখা যায়, তো এটার হুকুম কি? নাম্বার দুই, শিরায় ইঞ্জেকশন দিয়ে প্রথমে উপরের দিকে যে রক্ত টানা হয় তা যেহেতু প্রবাহিত হওয়ার মতো, যখন আপনারা ব্লাড টেস্ট করানোর জন্য কোনো ল্যাবরেটরির মধ্যে আপনারা যখন রক্ত দেন কোনো ল্যাবের মধ্যে, তো সেখানে রক্ত টানা হয়, কিছুটা পরিমাণ রক্ত নেয়, যেহেতু রক্ত যেটা সিরিজে টানা হয়েছে সেটা প্রবাহিত হওয়ার সম পরিমাণ ছিল, এটা যদি আপনি না টানতেন সিরিজের ভিতর যদি আবদ্ধ না করতেন, যদি সিরিজ না হতো তাহলে ততটুকু পরিমাণ রক্ত বাইরে গড়িয়ে পড়তো এবং ভালো জায়গায় চলে আসতো, তাই ওই রক্ত প্রবাহিত হওয়ার মতো হওয়ার কারণে এর দ্বারা ওযু ভঙ্গ হয়ে যাবে। এমনইভাবে গ্লুকোজ ইত্যাদির স্যালাইন শিরার মধ্যে লাগালে ওযু ভঙ্গ হয়ে যাবে। স্যালাইন, আমরা গ্লুকোজ জাতীয় স্যালাইন যখন লাগাই তো স্যালাইনের পাইপ যখন আমরা পুশ করি তখন তাতে কিছু রক্ত ভিতরে চলে আসে, রক্ত ভিতরে চলে আসা মানে আপনার ইঞ্জেকশন আপনার স্যালাইনটা ঠিক জায়গায় রগের মধ্যে শিরার মধ্যে পুশ হয়েছে, তো আপনার যেদিক দিয়ে রক্ত সঞ্চালন হবে ওদিক দিয়ে আপনার এই স্যালাইনটা সঞ্চালিত হবে, স্যালাইন আপনার শরীরের ভিতর প্রবেশ করবে। এই স্যালাইন শিরার মধ্যে যখন লাগায় তখন বজু ভঙ্গ হয়ে যাবে, কেননা এতে প্রবাহিত হওয়ার মতো রক্ত নলিতে এসে যায়, আর যদি প্রবাহিত হওয়ার মতো রক্ত নলিতে না আসে তাহলে বজু ভঙ্গ হবে না। যদি রক্ত প্রবাহিত হওয়ার মতো না আসে, দেখছেন আপনি ওখানে কোনো রক্ত আসে নাই, ব্যক্তিরা রক্তশূন্য ব্যক্তি, রক্ত খুব কম, রক্তের পরিমাণ মাত্রায় কম, রক্ত আসে নাই, তাহলে তার বজু ভঙ্গ হবে না। আচ্ছা, সর্বশেষ একটি আহকাম, আমরা ল্যাবের মধ্যে পরীক্ষা করানোর জন্য রক্ত নিয়ে যাই বা সিরিজের মধ্যে রক্ত নিয়ে যায়, এটার হুকুম কি? নাম্বার চার, পরীক্ষা করানোর জন্য সিরিঞ্জের মাধ্যমে যে রক্ত বের করা হয় তা দ্বারা বজু ভঙ্গ হয়ে যায়, কারণ এতে প্রবাহিত হওয়ার মতো রক্ত বের হয়ে থাকে, আর এই রক্ত প্রস্রাবের মতো নাপাক, প্রস্রাব যেরকম নাপাক এই রক্ত তেমনই নাপাক, রক্ত বা প্রস্রাবের শিশি যদিও তা ভালোভাবে বন্ধ, মসজিদের ভিতর নিয়ে যেতে পারবেন না, ভালোভাবে যদি বন্ধ হয় তারপর আপনি এটা নিয়ে কোথায় নিয়ে যেতে পারবেন না, মসজিদে, মসজিদে না রক্তের শীষ নিয়ে যেতে পারবেন, না প্রস্রাবের শীষ নিয়ে যেতে পারবেন, না এমন রোগী যাদের ঘন ঘন প্রস্রাব হয়, তো তারা প্রস্রাবের থলি ইউজ করেন, প্রস্রাবের থলি ইউজ করেন। তারপর যাদের পায়খানার কন্ট্রোলিং পাওয়ার নাই, তাদের জন্য ডাক্তার প্রস্রাব পায়খানা একটা থলি দিয়ে থাকেন। এখন কেউ এটা ভাবলো যে আমি মসজিদে নামাজ পড়লে আমার নাপাকিত মসজিদে কোনো পড়বে না, এটা থলের মধ্যে থেকে যাবে, আমি নামাজটা পড়ে আসি, না না, শরীয়ত আপনাকে ওই অনুমতি দিচ্ছে না। আপনি ঘরেই নামাজ পড়ুন, কিন্তু মসজিদে আসার আপনার অনুমতি নেই, আসলে সওয়াবের চেয়ে বরং আপনি গুনাহগারী হবেন, কারণ মসজিদ পবিত্র জিনিস, পবিত্র জায়গা, এই পবিত্র জায়গাকে আমি অসম্মান জানানো হচ্ছে প্রস্রাবের থলি নিয়ে, পায়খানার থলি নিয়ে, বা ছোট বাচ্চা, ছোট বাচ্চাকে নিয়ে আমরা অনেক সময় মসজিদে চলে আসি। ইসলামী ভাইয়েরা, মাদিনা চ্যানেলের দর্শক, আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করি, পর্যবেক্ষণ করি যে আমরা মসজিদে জুমার দিন বা যে কোনো নামাজে ছোট বাচ্চাদের নিয়ে আসি, যে ছোট বাচ্চারা প্রস্রাব পায়খানার কন্ট্রোলিং তাদের হয় না, সে যদি মসজিদে প্রস্রাব করে দেয় বা তার পায়খানা হয়ে যায়, হ্যাঁ এর পূর্ব ব্যবস্থা হিসেবে আমরা কি করি, তাকে পাম্পাস পরিয়ে আনি। হ্যাঁ পাম্পাস তো পরানেন আপনি, কিন্তু সে প্রস্রাব করলো ওই পাম্পাসের মধ্যে আছে, পায়খানা করলো তার মধ্যে আছে। তো মসজিদে প্রস্রাব পায়খানার থলি প্রবেশ করানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় নাই, ছোট বাচ্চাদেরকে তো মসজিদে আনাই মানা। যার মসজিদের আহমিয়ত যার ভিতর এখনো জাগরিত হয় নাই, যে মসজিদের সম্মান বুঝে না, এমন বাচ্চাকে, তাছাড়া আরো পাগলকে মসজিদে আনার অনুমতি নেই। তাই আমরা কখনো রক্তপূর্ণ শিশি এবং প্রস্রাবের শিশি অথবা এমন রোগী যাদের প্রস্রাব এবং পায়খানার থলি ব্যবহার করতে হয়, তাদেরকে আমরা মসজিদে প্রবেশ করাবো না, মসজিদে নিয়ে আসব না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, শুনছিলাম ওযু কখন ভেঙে যায় এবং এটার বিধান। আচ্ছা, এখন আমরা শিখব অসুস্থ চোখ থেকে প্রবাহিত অশ্রুর বিধান। চোখ দিয়ে মানুষের পানি পড়ে, শরীরের যে কোনো জায়গায় চোট যদি লাগে, আঘাত যদি পান, এটার এটার সাথে সাড়া দেয় চোখ। যে কোনো জায়গায় আপনি আঘাত পান, চোখ কিন্তু আপনাকে ছেড়ে যায় না, চোখ আপনাকে সঙ্গ দেয়, চোখ সাথে সাথে এটার সমবেদনা প্রকাশ করে পানি দিয়ে, চোখ দিয়ে পানি পড়ে। আঘাত পেলে শরীরে, অন্য জায়গায় আঘাত পেলে অশ্রু প্রবাহিত হয়, এটার এক হুকুম, অসুস্থ চোখ থেকে প্রবাহিত অশ্রুর বিধান, প্রবাহিত পানির বিধান আরজ করছিলাম আমরা। নাম্বার এক, চোখের অসুখের কারণে চোখ থেকে যে অশ্রু প্রবাহিত হয় তা নাপাক। চোখে যখন ব্যথা হয় বা চোখ অসুস্থ হয়ে পড়ে, শরীরে অন্য কোনো পার্ট অসুস্থ হওয়ার কারণে চোখ দিয়ে যে পানি পড়ে সেটা নাপাক নয়, কিন্তু চোখ যখন, চোখে যখন অসুখ আসে, চোখ যখন অসুস্থ হয়ে যায়, চোখে কোনো রোগ দেখা দেয়, রোগের কারণে চোখ থেকে যে পানি প্রবাহিত হয় সেই অশ্রুটা নাপাক। সেটা যদি আপনি কাপড়ে লাগান তো কাপড় নাপাক হয়ে যাবে, আর এই অশ্রু দ্বারা বজুও ভঙ্গ হয়ে যায়। এটা ওই যে রক্তের হুকুম যেটা আমরা পড়লাম, রক্ত, পুঁজ, হলুদ পানি, ঠিক তারই মতো এর হুকুম যে এই অশ্রু যখন নিজের স্থান ত্যাগ করে, যখন সুস্থ স্থানে, ভালো জায়গায় যখন প্রবাহিত হবে, চলে আসবে, আর তা যদি গড়িয়ে পড়ার মতো হয় তাহলে আমাদের বজু ভঙ্গ হয়ে যাবে। আফসোস, অধিকাংশ লোক এই মশলা সম্পর্কে অবগত না হওয়ার কারণে রুগ্ন চক্ষু হতে যে অশ্রু প্রবাহিত হয় তাকে সাধারণ অশ্রুর মতো মনে করে আস্তিন বা জামার আঁচল ইত্যাদি দ্বারা মুছে কাপড় নাপাক করে ফেলে, কাপড় নাপাক করে ফেলে। যা আগে আরজ করেছিলাম যে মানুষ না জেনে, না জানার কারণে ওই চোখ বারংবার কাপড় দিয়ে মুছতে থাকে, আবার ওই কাপড় নিয়েই নামাজে দাঁড়িয়ে যায় বা মসজিদে চলে যায়, অথচ ওটা নাপাক ছিল, ওটা কি ছিল, নাপাক ছিল। তাই এই মশালার উপর আমাদেরকে ভালোভাবে নজর রাখতে হবে, যাতে আমরা চোখ যখন ব্যথিত হয়, চোখে যখন কোনো রোগ দেখা দেয়, চোখ যখন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ চোখ থেকে যে পানি প্রবাহিত হয় তা হচ্ছে নাপাক, তা হচ্ছে নাপাক, আর এটা গড়িয়ে পড়ার কারণে, এটার কারণে বজু ভঙ্গ হয়ে যায়। নাম্বার দুই, অন্ধ ব্যক্তির চোখ হতে রোগের কারণে যে পানি বের হয় তা নাপাক। অন্ধ ব্যক্তি রোগের কারণে চোখ থেকে যে পানি বের হয় তা নাপাক, আর তা দ্বারা ওযুও ভঙ্গ হয়ে যায়। অন্ধ ব্যক্তির চোখ থেকে রোগের কারণে যে পানি বের হয় তা নাপাক, আর তা দ্বারা ওযুও ভঙ্গ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে ওযু ভঙ্গের কারণাদি, ওযু কখন কখন ভঙ্গ হয়। চোখ থেকে যদি রোগের কারণে পানি প্রবাহিত হয় তো ওযু ভঙ্গ হচ্ছে। অনুরূপভাবে যদি ক্ষত স্থান থেকে, আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত, পুঁজ কিংবা হলুদ বর্ণের পানি যদি গড়িয়ে পড়ে ভালো স্থানে চলে আসে এবং তা যদি প্রবাহিত হওয়ার মতো হয় তাহলে আমাদের ওযু ভেঙে যাবে। এখন শুনব সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে বমি দ্বারা কখন ওযু ভঙ্গ হয়। ভালো করে আমরা স্মরণ রাখি, মুখ ভর্তি বমিতে যদি খাদ্য পানি, মুখ ভর্তি হতে হবে, বমিটা কি হতে হবে, মুখ ভর্তি হতে হবে, আর ওই বমিতে যদি খাদ্য থাকে বা পানি থাকে বা পিত্তরঙ্গের তিক্ত পানি নির্গত হয়, পিত্তরঙ্গের হলুদ রঙের পিত্তরঙ্গের তিক্ত পানি, তিতা পানি যদি বের হয় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। কখন কখন? অনেক শর্ত, কিন্তু শুধু একটু করে বমি হলো তো আমার ওযু ভাঙবে না। প্রথম নম্বর শর্ত হচ্ছে মুখ ভর্তি হতে হবে। মুখ ভর্তি বমি কাকে বলে? যে বমিকে নিবারণ করা খুবই কষ্টকর। অর্থাৎ আপনি চেষ্টা করতেছেন বমিটা যাতে বের না হোক, মুখের ভিতর থেকে যাক, আপনি শত চেষ্টা করেও সেই বমিকে আপনি রুখতে পারেন নাই, এটাকে স্টপ করতে পারেন নাই, এটা বেরিয়ে গেছে। মুখ ভর্তি বমি যদি, অর্থাৎ যে বমিকে নিবারণ করা খুবই কষ্টকর তাকে মুখ ভর্তি বমি বলে। আর মুখ ভর্তি বমি প্রস্রাবের মতোই নাপাক, মুখ ভর্তি বমি প্রস্রাবের মতোই নাপাক। যেভাবে আমরা মুখ ভর্তি বমি যখন কারো হয় এটা ছিটা অনেকের গায়ে পড়ে, কিছু না মনে করে আমরা ওই কাপড়ে নামাজ ইত্যাদি পরে ফেলি, তো এটার পরিমাণ দেখতে হবে কাপড়ে কতটুকু লেগেছে। যেভাবে প্রস্রাব যতটুকু লাগলে, নাপাক যতটুকু লাগলে, শরীয়তের বিধান যেভাবে তার উপর জারি হয় সেই হিসাবেও বমির ক্ষেত্রে আমরা সেটা দেখে নিব। তাই প্রথম নম্বর শর্ত হচ্ছে মুখ ভর্তি বমি হতে হবে। বমিটা কতটুকু হতে হবে? মুখ ভর্তি হতে হবে। নাম্বার দুই হচ্ছে তাতে খাদ্য জাতীয় কণা থাকতে হবে, খাদ্যের কিছু অংশ থাকতে হবে বা পানি থাকতে হবে। কি থাকতে হবে? পানি বা পিত্তরঙ্গের যদি তিক্ত পানি বের হয়, পিত্ত কালারের যদি হলুদ হলুদ জাতীয় যে তিতা পানি, যেটার স্বাদ আপনি অনুধাবন করবেন, অনুভব করবেন যে আপনার মুখের মধ্যে একটা তিক্ত তিক্ত ভাব চলে আসবে, তিতা জাতীয় এরকম যদি পানি বের হয় তখনই ওযু ভাঙবে। একটু একটু বের হলো, একটু বের হলো, মুখ ভর্তি না, চাইলে আপনি ওটাকে রুখতে পারতেন, ওটাকে থামাতে আপনি পারতেন, এটা বের হয়ে গেল অথবা আপনি বের করে দিলেন, তাহলে ওযু ভাঙবে না। তাহলে মুখ ভর্তি, আবারও বলছি, মুখ ভর্তি বমিতে যদি খাদ্য পানি বা পিত্তরঙ্গের তিক্ত পানি নির্গত হয় তাহলে আপনার ওযু ভঙ্গ হবে। যে বমিকে নিবারণ করা খুবই কষ্টকর তাকে মুখ ভর্তি বমি বলে। মুখ ভর্তি বমি প্রস্রাবের মতোই নাপাক। তাই এরূপ বমির ছিটা থেকে কাপড় ও শরীর রক্ষা করা একান্ত প্রয়োজন, প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, বমির ছিটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনুরূপভাবে ছোট বাচ্চার, চাই তা একদিনের বাচ্চাও হোক না কেন, বাচ্চার প্রস্রাবও নাপাক, একদিনের বাচ্চার প্রস্রাবও নাপাক। তাই আমরা ছোট বাচ্চা নেওয়ার সময় খুব কেয়ারফুল থাকতে হবে। যদি আমি নামাজি হয়ে থাকি, প্রত্যেক মুসলমানকে তো নামাজ পড়তেই হবে, নামাজ পড়াটা ফরজ, তা আমাদের কাপড় পাক রাখতে হবে, শরীর পাক রাখতে হবে এবং নামাজের স্থানও পাক রাখতে হবে। ছোট বাচ্চা মনে করে ছোট বাচ্চা প্রস্রাব পাক হয়ে যাবে না, ছোট বাচ্চার প্রস্রাব পায়খানা সবই নাপাক। তাই আমাদেরকে এর উপর গভীর মনোযোগ রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ আহকাম নিয়ে, বিধান নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হাসির হুকুম, সেটা হচ্ছে হাসির হুকুম। অর্থাৎ নামাজের মধ্যে মানুষ হেসে থাকে, এই হাসির দ্বারা অনেক সময় ওযু ভেঙে যায়, ওযু ভেঙে যায়, নামাজের সাথে সাথে ওযুও ভেঙে যায়। কখন ওযু ভেঙে যায় আর কখন নামাজ ভেঙে যায়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই হাসির হুকুমটা যদি আমরা পড়ে নেই তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জানা হয়ে যাবে। কিবলা শেখ দরিগত আমিরুল সুন্নাত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভি জাইদ আহমদ বরকাতুল আলিয়া, ওনার বিখ্যাত কিতাব নামাজের আহকামের ওযুর পদ্ধতি অংশে হাসির হুকুম নকল করছেন, উদ্ধৃত করছেন, তা আপনাদের খিদমতে পেশ করছি। নাম্বার এক, রুকু সিজদা বিশিষ্ট নামাজে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অট্টহাসি দিলে, কোন নামাজ, রুকু সিজদা বিশিষ্ট নামাজে, যেমন আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, সেটাতে রুকু আছে, সিজদাও আছে, রুকু আছে, সাজদাও আছে, এমন নামাজে যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি, বালিক ব্যক্তি, বালিক বালিকা ব্যক্তি যদি অট্টহাসি দেয়, অট্টহাসি দেয়, তাহলে অট্টহাসি কাকে বলে, এমন জোরে আওয়াজ যে পাশের জন তা শুনে ফেলে, পাশের জন তা শুনে ফেলে, এটাকে বলে অট্টহাসি। তাহলে রুকু সিজদা বিশিষ্ট নামাজে বালিক ব্যক্তি যদি অট্টহাসি দেয় তাহলে তার ওযুও ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে, ওযুও ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। এই ওযু ভাঙার জন্য সামনের পেছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, বমি হওয়া, কোনো আহত ক্ষত স্থান থেকে কোনো কিছু বের হওয়ার প্রয়োজন নেই, আপনার মুখ দিয়ে যে অট্টহাসি বের হয়েছে এটাই যথেষ্ট। রুকু সিজদা ছাড়া নামাজ হচ্ছে জানাজার নামাজ, জানাজার নামাজ শুধু কেয়াম, শুধু দাঁড়িয়ে আমরা নামাজটা আদায় করে নেই, দাঁড়ানোতেই সালাম, দাঁড়ানোতেই সালাম ফিরিয়ে আমরা নামাজ শেষ করে নেই, ঠিক আছে। তো রুকু সিজদা বিশিষ্ট নামাজে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি অট্টহাসি দেয়, অট্টহাসি কাকে বলে, এমন জোরে আওয়াজ যা পার্শ্ববর্তী লোকেরা শুনে ফেলে, তাহলে আপনার ওযুও যাবে, নামাজও যাবে। আর যদি এমন আওয়াজে হাসে যে হাসির আওয়াজ শুধু সে নিজে শুনেছে, এমন আওয়াজ যে আমি নিজে শুনেছি, আমার পার্শ্ববর্তী লোক শুনে নাই, যে আমার পাশে দাঁড়ানো আছে সে শুনে নাই, অথবা আমার পাশে কেউ নাই, আমি একলা নামাজ পড়ছি, আমার এটা আমার ধারণায় আসছে যে আমার পাশে যদি কোনো ব্যক্তি দাঁড়ানো থাকতো হয়তো আমার আওয়াজটা শুনে নিত, আমার প্রবল যদি এরকম ধারণা হয় তাহলে আমার ওযুও যাবে, নামাজও যাবে। আর যদি পাশে ব্যক্তি থাকুক বা নাই থাকুক, আমি আমার প্রবল ধারণা এমন হলো যে আমার আওয়াজ শুধু আমি শুনে নিয়েছি আর কেউ শুনে নাই, এত আওয়াজ ছিল না, হাসিতে এত আওয়াজ ছিল না, তাহলে আমার নামাজ ভাঙবে, ওযু ভাঙবে না। আর যদি মুচকি হাসে, আর যদি মুচকি হাসে যাতে কোনো আওয়াজ নেই, শুধুমাত্র দাঁত দেখা গিয়েছে হয়তো, অথবা চেহারার মধ্যে এমন একটা ভাব চলে এসেছে যে সে হাসছে, সে এখন খুশিতে আছে, হাসি হাসি ভাব, যদি মুচকি হাসে তাহলে ওযু নামাজ কিছুই ভঙ্গ হবে না, ওযু নামাজ কোনোটাই ভঙ্গ হবে না। তাহলে যদি বালিক ব্যক্তি রুকু সাজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দেয়, অট্টহাসি এমন যে পাশের জন শুনে নেয়, তাহলে তার ওযুও যাবে, নামাজও যাবে। আর যদি অট্টহাসি না দিয়ে হাসলো, যার আওয়াজ সে নিজেই শুনলো, তাহলে তার নামাজ যাবে, ওযু যাবে না। এমনভাবে হাসলো যে না হাসির আওয়াজ সে শুনেছে, না পাশের জন শুনেছে, শুধু হাসির একটা ভাব তার চেহারার মধ্যে ফুটে উঠেছে, তাহলে তার ওযুও যাবে না, নামাজও যাবে না। নাম্বার দুই, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি জানাজার নামাজে অট্টহাসি দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কিন্তু ওযু ভঙ্গ হবে না। নাম্বার তিন, নামাজের বাইরে অট্টহাসি দিলে ওযু ভঙ্গ হবে না, তবে পুনরায় উযু করে নেওয়াটা মুস্তাহাব, সওয়াবের কাজ, ভালো কাজ। বাইরেও যদি আমার অট্টহাসি চলে আসে তো আমি ওযু করে নিব, ওযু করে নিলে আল্লাহ তাআলা এর সদকায়, এর উসিলায় আমার গুনাহকে, আমার কৃত আগের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কখনো অট্টহাসি দেননি, কখনো অট্টহাসি দেননি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেটা করেননি, আমরা মুসলমান হিসেবে যার কলমা পড়েছি সেই নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেহেতু কখনো অট্টহাসি দেননি, তো আমরা মুসলমান হয়ে কেমনে অট্টহাসি দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে অট্টহাসি থেকে বাঁচার তৌফিক দান করুন। তাই অট্টহাসি বর্জন করে এবং উচ্চস্বরে না হেসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এ প্রিয় সুন্নতকে জীবন্ত রাখার প্রতি আমাদের সচেষ্ট হওয়া উচিত। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم رسول پاک صلى الله تعالى عليه واله وسلم اور ایک حدیث پاک ہم سنے نہیں نبی کریم رؤوف الرحیم رسول امین صلى الله تعالى عليه واله وسلم ارشاد کریں القهقهة من الشيطان التبسم من الله تعالى অর্থাৎ অট্টহাসি শয়তানের পক্ষ থেকে আর মুচকি হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে
সুবহানাল্লাহ
অট্টহাসি দিলে শয়তান খুশি হয় আর অট্টহাসি না দিয়ে যদি মুচকি হাসি দেন তাহলে আল্লাহ তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন সুবহানাল্লাহ মুচকি হাসিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে আর অট্টহাসি কাহ কাহকে শয়তানের পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে হাসি জান্নাতীদের আলামত জান্নাত থেকে অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আর হাই এটা শয়তানের পক্ষ থেকে তো আমাদেরকে যে সমস্ত কাজে শয়তান রাজি হয় খুশি হয় সেই সমস্ত কাজ বর্জন করে আল্লাহ ও তার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে খুশি হন যে কাজে খুশি হন সেটা আমলে আনা চাই আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার এবং মনে রেখে অন্যজন পর্যন্ত পৌঁছানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইনশাআল্লাহ আযজা ওয়াজাল পরবর্তী পর্বে আমরা থুতুর সাথে যে রক্ত বের হয় থুতুর সাথে যে রক্ত বের হয় তার বিধান কি থুতুর সাথে কতটুকু পরিমাণ রক্ত বের হলে আমার ওযু ভাঙছে সেটার বিধান ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমরা আলোচনা করব এর সাথে আরো থাকছে উযুর উযু করছি উযুর মধ্যে সন্দেহ চলে আসে এই অঙ্কটা আমার ধোয়া হয়েছে কি হয় নাই কতটুকু উযু করলাম উযুর মধ্যে যাদের সন্দেহ আসে উযু অথবা উযু করে নিয়েছেন আপনার উযু আছে কি নাই নামাজের পূর্বে আপনাদের এরকম আমাদের সন্দেহ এসে থাকে তাই এর বিধান কি উযুর মধ্যে সন্দেহ আসার পাঁচটা বিধান ইনশাআল্লাহ আজ সকালে আমরা পরবর্তী অনুষ্ঠানে দেখে নিব আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রি চ্যানেল বাংলার এই ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের সাথে থাকার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি